বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 27 জানুয়ারি, 13 মাঘ এবং ফার্সি 7 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আন্তর্জাতিক আদালতের রায় কেন ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ, এবং বাংলাদেশে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে হজরত জৈনাব সালামুল্লাহ আলাইহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। কথাবার্তার পর রয়েছে ঘটনার নেপথ্য শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানাল ইরান, হামাস ও দক্ষিণ আফ্রিকা প্রত্যাখ্যান করল তেল আবিব। এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারের সরাসরি আঘাত এনেছে ইয়েমেন, প্রথমবারের মতো মার্কিন রণতরী আক্রান্ত। বাংলাদেশে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুদদারি করতে পারবে না বলে বাণিজ্য প্রতিমন্ত্রীর মন্তব্য, অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেওয়ার হুমকি। এবং ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর উপর হামলার আশঙ্কা, রাহুলের নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। দক্ষিণ আফ্রিকার করা এক মামলার অন্তর্বর্তী রায় দিতে গিয়ে শুক্রবার আইসিজে ওই নির্দেশ জারি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান শুক্রবারই এক এক্স পোস্টে আইসিজের এ রায়ে প্রকাশের ভূমিকা রাখার জন্য দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানান। তিনি এই মামলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করায় দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালোদি ফ্যান্ডোরকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক আদালতের রায়কে ইতিবাচক আখ্যা দিয়ে আমির আবদুল্লাহিয়ান এজন্য ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানান। তিনি আরেকবার আইসিজেতে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রতি ইরানের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, আন্তর্জাতিক আদালতের এ রায় বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিশ্বের সকল দেশকে এগিয়ে আসতে হবে। আমির আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও নজিরবিহীন যুদ্ধাপরাধ চালানোর দায়ে এখন এসব কর্মকর্তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদিকে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রায়কে স্বাগত জানিয়ে হামাস বলেছে, দখলদার ইসরায়েলকে একঘরে করতে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অপরাধগুলো তুলে ধরতে আইসিজের রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায়ের ফলে গাজায় ইসরায়েলি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখন আদালতের এই রায় কার্যকর করতে এগিয়ে আসার জন্য হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। আইসিজের রায়ের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে আদালতে এ সংক্রান্ত মামলা দায়েরকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তগুলো ন্যায় বিচারের জন্য একটি বিজয়। ইসরায়েলের উচিত গণহত্যার প্ররোচনা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া। এদিকে বিশ্ব সাম্রাজ্যবাদী আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল যথারীতি আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা একটি আপত্তিকর বিষয়। তিনি বরাবরের মতো দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে, সেই অধিকার রক্ষা করতে গাজায় সেনা অভিযান আগের মতো বহাল থাকবে। এছাড়া আইসিজের আদেশ সরাসরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলকে নৈতিকতা শেখানোর কোন প্রয়োজন আইসিজের নেই। এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। হামলায় মার্কিন রণতরীটির ক্ষয়ক্ষতির ধরন ঘোষণা করা না হলেও এর ফলে ব্রিটিশ তেল ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। শুক্রবার হুথি আন্দোলন জানায় তারা ওই দিন বিকেলে লন্ডন ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন মার্লি লুয়ান্ডা নামক তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং অগ্নি নির্বাপনকারী যন্ত্র দিয়ে সেই আগুন নেভাতে হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন। এদিকে ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালানোর পর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি এবং একটি ফরাসি ফ্রিগেট তেল ট্যাঙ্কারটিকে রক্ষা করতে এগিয়ে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে শুক্রবার ইউএসএস কার্নি নিজেও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেছেন, গত অক্টোবরে অভিযান শুরু করার পরেই প্রথম হুথিরা কোনো মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হলে প্রতিষ্ঠান সিলগালাসহ অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সেলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জে চরকাটারি এলাকায় জিও ব্যাগ দিয়ে যমুনা নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাস সহ বছরের ১২ মাস দেশের প্রায় ১ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করবে সরকার।
পণ্যের সরবরাহ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাজার কোনো ধরনের মজুতদারি যদি না হয়, আমাদের সাফিসিয়েন্ট পরিমাণে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, এটার কোনো সংকট হবে না।
এদিকে শনিবারে বরিশাল নগরীর চালের আড়ত সহ খোলা বাজারে অভিযান পরিচালনা শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হলে প্রতিষ্ঠান সিলগালা সহ অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেওয়া হবে। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় হামলার আশঙ্কা করেছে কংগ্রেস। নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় হামলার আশঙ্কা করেছে কংগ্রেস। বর্তমানে পশ্চিমবঙ্গে ন্যায়যাত্রা কর্মসূচি রয়েছে। ওই ইস্যুতে আজ রাহুল গান্ধী নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামীকাল রোববার উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। তার আগে আজ জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ছবি সম্বলিত ফ্লেক্স পোস্টার ছেঁড়ার ঘটনায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলেছেন, প্রথম ধাপে ভারত জোড়ো যাত্রায় তেমন উপদ্রব ঘটেনি, কিন্তু প্রতিবেশী রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় দুর্বৃত্তদের কাজকর্মের কথা নিশ্চয় শুনেছেন আপনি। তিনি বলেন, আগামী কয়েকদিন বাংলা হয়ে এগোবে ভারত জোড়ো ন্যায় যাত্রা, কিন্তু আমি জানতে পেরেছি সেখানেও উপদ্রব ঘটানোর পরিকল্পনা রয়েছে। এদিকে রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার ঘটনায় জলপাইগুড়ি জেলার কংগ্রেসের সভাপতি পিনাকী সেন গুপ্তাজ বলেন,
আমরা তীব্র ভাষায় প্রতিবাদ এবং ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের কোন অশুভ শক্তি সেগুলিকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফ্লেক্স টেক্স ছিঁড়ে তার ছবি ছিঁড়ে আমাদেরকে দমানো সম্ভব না, রাহুলজিকেও দমানো সম্ভব নয়।
এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কংগ্রেসের পোস্টার ছেঁড়ার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, যে দল বিধানসভা নির্বাচনে এত হাঁকডাক করে শূন্য পেয়েছিল, যে দল শুধু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই দলের পোস্টার ছেঁড়ার প্রয়োজন পড়ে না তৃণমূলের। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মহাকাশ গবেষণা সহ বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতা ইরানের বৈধ অধিকার। তিন ইউরোপীয় দেশ ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি গত সপ্তাহে সুরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের ঘটনায় ইরানের বিরুদ্ধে একটি হস্তক্ষেপকামী বিবৃতি দিয়েছে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি আজ এই মন্তব্য করলেন। বার্তা সংস্থা মেহের আরও জানিয়েছে, তিনি বলেছেন, এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ইরানের অগ্রগতিতে সেই সব দেশের আত্মকেন্দ্রিক মনোভাবের প্রকাশ। তাদের মনোভাব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ক্রম অগ্রগতিতে কোনো বাধা সৃষ্টি করবে না। কানিয়ানি আরও বলেন, আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী মহাকাশ গবেষণায় ইরানের বৈজ্ঞানিক তৎপরতায় কোনো বাধা নেই, কাজেই কোনো কোনো দেশ যতই তাদের মতামত একতরফাভাবে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তাতে কিছুই যায় আসে না। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী ইসলামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বলেছে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে কমিটি গঠন করতে সম্মত হওয়ার মধ্য দিয়ে একথা প্রমাণ হয়েছে যে প্রতিরোধকামী যোদ্ধাদের হামলার ফলে তারা এই সমঝোতায় পৌঁছেছে। সাথে সাথে একথা প্রমাণ হয়েছে যে আমেরিকা শক্তির ভাষা ছাড়া অন্য কিছুই বোঝে না। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সময়সূচি ঠিক করার জন্য বাগদাদ এবং ওয়াশিংটন কমিটি গঠন করতে রাজি হওয়ার পর এই বিবৃতি দিল পপুলার মোবিলাইজেশন ইউনিট। এতে বলা হয়েছে, আমেরিকা বছরের পর বছর ধরে যে অশুভ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে আসছিল, পপুলার মোবিলাইজেশন ইউনিটের হামলা, ইরাকি সংসদের সিদ্ধান্ত এবং ইরাকের মাটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ব্যাপকভাবে জনসমর্থন ওয়াশিংটনের সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা যদি মার্কিন বাহিনীর উপর একের পর এক হামলা অব্যাহত না রাখত, তাহলে এগুলোর কোনো কিছুই ঘটত না। মার্কিন বাহিনী বহিষ্কারের এই সফলতা বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের নতুন একটি নজরদারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শুক্রবার রাত 9টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন বসানো এই নজরদারি ব্যবস্থার উপর গোলাবর্ষণ করে তা ধ্বংস করে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা কিছুদিন আগে দক্ষিণ লেবাননে সীমান্তের কাছাকাছি জারিদ শহরের একটি আউটপোস্টে ওই নজরদারি ব্যবস্থা বসিয়েছিল। নজরদারি ব্যবস্থা ধ্বংসের কিছুক্ষণ পরই হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ওয়ান নামের ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত গোলান উপত্যকার একটি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম হিজবুল্লাহ ফালাক ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। গতকাল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশের উপরেও হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের ইউনিন ক্যাসেলের কাছে ওই হামলা হয়। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরও বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবর্ষণ করে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনবেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে গাজায় চলমান গণহত্যার বিষয়ে যে প্রাথমিক রায় ঘোষণা করেছে তা দখলদার ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সম্পর্কেই দৃষ্টিপাতের শুরুতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে গাজায় চলমান গণহত্যার বিষয়ে প্রাথমিক রায় ঘোষণা করেছে। গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার 4 মাস পূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে সেখানে ইসরায়েলি হামলায় 26,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহতের সংখ্যা প্রায় 65,000। এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা মামলা করেছে। তাতে দখলদার ইসরায়েল আইনি দিক থেকে আরও বেশি কোণঠাসা হয়েছে। ইসরায়েল প্রথমে চেষ্টা করেছিল আন্তর্জাতিক আদালত যাতে দক্ষিণ আফ্রিকার মামলা গ্রহণ না করে, কিন্তু আদালত বলেছে দক্ষিণ আফ্রিকার অভিযোগ যৌক্তিক এবং তা নিয়ে শুনানি হতে হবে। এছাড়া হেগের এ আদালত সুস্পষ্টভাবে বলেছে ইসরায়েলের মাধ্যমে চলমান গণহত্যার মামলা নিয়ে কাজ করার এখতিয়ার তাদের রয়েছে। এ আদালতের 17 জন বিচারকের 16 জনই মনে করেন ইসরায়েলকে গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে হবে। একই সঙ্গে গাজাবাসীর মানবিক চাহিদাগুলো মেটানোর জন্য ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে তাদেরকে এটা করতে হবে। এই রায়ের মাধ্যমে ইসরায়েলকে এই বার্তাও দেওয়া হয়েছে যে অপরাধ বন্ধ না হলে ইসরায়েলকে আইনি পরিণতির সম্মুখীন হতে হবে। ইসরায়েল এ পর্যন্ত বহুবার জাতিসংঘ সাধারণ পরিষদে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবগুলো কেউ মানতে বাধ্য নয়। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে এ আদালতের নির্দেশ তারা কিভাবে বাস্তবায়ন করবে। আগামী 1 মাসের মধ্যে ইসরায়েলকে তার গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। অবশ্য বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলার বাধ্যবাধকতা থাকলেও এই রায় বাস্তবায়নে বাধ্য করার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের দাপটে ইসরায়েল এই রায় বাস্তবায়ন থেকেও বিরত থাকবে। এর আগে দখলদার ইসরায়েল আমেরিকার সাবেক সরকারের সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর ইশতেহার বাস্তবায়ন করেনি। আন্তর্জাতিক বিচার আদালতের রায় উপেক্ষা করলে আন্তর্জাতিক আইনি ও বিচার প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। এর ফলে ইউরোপ আমেরিকা সহ গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আর কিছুদিন পরেই শুরু হচ্ছে 21শে বইমেলা। সে উপলক্ষে প্রস্তুতি চলছে বেশ জোরেসোরেই। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এখন বইমেলার স্টল তৈরির ব্যস্ততা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার বাকি আর মাত্র কয়েকদিন, তাই বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলার প্রস্তুতি চলছে জোরে সোরেই। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দি উদ্যান জুড়ে এখন বইমেলার স্টল তৈরির ব্যস্ততা। পাঠক দর্শনার্থীদের আকর্ষণে বাহারি কারুকার্য সাজানো হচ্ছে বিভিন্ন প্রকাশনী। ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরা। প্রকাশকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট নকশায় তৈরি হচ্ছে কাঠামো। একাধিক কাজ পাওয়ায় নির্ধারিত সময় শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকেই। মূল মঞ্চের কাজও চলছে জোরে সোরে।
হ্যাঁ, খুব ভালো লাগতেছে, আনন্দের সাথে আমরা কাজ করতেছি। অনেক লোকজন কাজ করতেছে, বেশি মানুষ মধ্যে কাজ করতে মজা লাগে, ভালো লাগে।
মেলায় কাজ মনে করেন যে প্রত্যেক বছর করি না, কিন্তু তাও প্রায় 25 বছর।
বড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর একুশে বইমেলায় এই স্লোগানে শুরু হচ্ছে নবযাত্রা। আগামী 1 ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। দর্শনার্থীদের সুবিধায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দি উদ্যানকে 4টি স্তরে সাজানো হয়েছে। থাকছে ডিজিটাল দিক নির্দেশনা। এবারের বইমেলায় 573টি প্রতিষ্ঠানকে 704টি ইউনিট ও 38টি প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি। এ নিয়ে প্রকাশক ও স্টল মালিকদের রয়েছে নানা প্রতিক্রিয়া।
মেলাটা 1 তারিখের আগে যেন পূর্ণাঙ্গ একটা ঝলমলে উজ্জ্বল মেলা সবাইকে উপহার দিতে পারে।
আশা করি প্রত্যেকবারের মতোই ভালো জমবে। ইয়াং জেনারেশন এখন বেশ মানে বইটি পড়ে এবং তারা ফেসবুকে ইউটিউব চ্যানেলে তারা বেশ মানে গল্প কবিতাগুলো শোনে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু কিশোরদের জন্য ছবি আঁকা, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে এই বইমেলায়। রমনা কালী মন্দিরের পাশে সাধুসঙ্গ এলাকায় স্থাপন করা হবে শিশু চত্বর। এদিকে বর্তমান পরিস্থিতি এবং বইমেলা এলাকায় মেট্রো রেল পরিচালনার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ বিবেচনায় মেলার নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
যাতায়াত ব্যবস্থা অনেক উন্নয়ন করেছে বর্তমান সরকার এবং বহু দূর থেকে অর্থাৎ এয়ারপোর্ট, মিরপুর থেকে মেট্রো রেলে অনেক লোক পাঠক বই কিনতে আসবে, সেরকম কিছুটা আভাস অলরেডি আমাদের কাছে চলে আসছে।
তবে বইমেলা মাঠের ভেতরে ও বাইরে ডিএমপি ইউনিফর্ম এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়, চূর্ণ বিচূর্ণ হয় অহংকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সবচেয়ে বুদ্ধিমান।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হজরত জাইনাব সালামুল্লাহি আলাইহার মৃত্যুবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও সমবেদনা জানিয়ে শুরু করছি।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের অনন্য মহামানবী শীর্ষক বিশেষ আলোচনা। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম, নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কন্যা হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন, তা তার ভাই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মহাবিপ্লবেরই ধারাবাহিকতার সূত্রে একসঙ্গে গাথা। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
হজরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইন্তিকাল করেছিলেন হিজরি 62 সনের 15 রজব। কারবালার মহাবিপ্লব জাইনাবকে ছাড়া কেবলই যে অপূর্ণ থাকত তা নয়, এ বিপ্লবের বার্তা ও প্রকৃত ইতিহাসও চিরতরে হারিয়ে যেত। সফল হতো তারাই যারা প্রকৃত মোহাম্মদী ইসলাম ও এর প্রকৃত নায়কদের বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিষাদ ও দুঃখ ভারাক্রান্ত দিনগুলোতে ও বিশেষ করে আশুরার অপরাহ্নেও অশেষ ধৈর্য নিয়ে খোদাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিংবা আশুরার বিপ্লবের পরও জালিম শাসকের সামনে নির্ভীক চিত্তে সত্যের সুরক্ষা ও আহলে বাইতের মহত্ত্ব আর অসহায়ত্ব তুলে ধরার জন্য জাইনাব সালামুল্লাহি আলাইহার পবিত্র নাম প্রজ্জ্বল তারকার মতোই চির অম্লান হয়ে আছে।
বহু মহতি গুণের ক্ষেত্রে যেমন নেতা বা ইমামদের প্রতি আনুগত্য ও ভালোবাসায়, এবাদতে, প্রজ্ঞায় ও জ্ঞানে, খোদাভীরুতায় ও সতীত্বে এবং সত্যের পক্ষে নির্ভীকতায় ও বাগ্মিতায় কেবল রমণীকুলের জন্যই নয়, অন্য সব মানুষের জন্যও জাইনাব সালামুল্লাহি আলাইহা অনুকরণীয় আদর্শ। বিনয় ও নম্রতা, সত্যবাদিতা ও ভদ্রতা ছিল তাঁর চরিত্রের ভূষণ।
কারবালা বিপ্লবের আশুরা পরবর্তী অধ্যায় পরিচালনা করেছেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। কারবালা থেকে কুফাই ও সিরিয়া যাওয়ার পথে সেযুগের জালেম শাসকদের সামনে ও জনগণের সামনে যেসব ভাষণ ও বক্তব্য রেখেছিলেন আলী দোহিতা জাইনাব সালামুল্লাহি আলাইহা, সেগুলো তার উচ্চ পর্যায়ের জ্ঞান, প্রজ্ঞা ও মহত্ত্ব সহ আরও কিছু অসাধারণ গুণ তুলে ধরেছে। সময় উপযোগী নানা সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়ার ক্ষেত্রেও তার অসাধারণ ক্ষমতা ফুটে উঠেছে বিভিন্ন সময় বা উপলক্ষে। তিনি জানতেন কোথায় শান্তভাবে বক্তব্য রাখতে হবে এবং কোথায় বীরত্বব্যঞ্জক বা জ্বালাময়ী বক্তব্য রাখতে হবে।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা এমন সময় কারবালা থেকে ফিরে এসে কুফাই ও সিরিয়ায় যথাক্রমে অভিশপ্ত ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে এইসব ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত চরম রাজনৈতিক সংকট ও চাপের মুখে ছিলেন, সে সময় নিরাপত্তার কঠোরতম ব্যবস্থা নিয়েছিল জালিম ইয়াজিদ চক্র। ইমাম পরিবারের উপর বাহ্যিক বিজয়ের উন্মাদনায় এই জালেম শাসক গোষ্ঠী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে অবমাননার প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছিল। কিন্তু জাইনাব সালামুল্লাহি আলাইহার বলিষ্ঠ ও নির্ভীক ভাষণগুলো জালেম শাসকদের ময়দানকে সংকীর্ণ করে দেয় এবং তাদের ঘুম হারাম হয়ে যায় গণবিপ্লবের ভয়ে।
কুফাই ও সিরিয়ায় হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার বলিষ্ঠ ও নির্ভীক ভাষণগুলো ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধ উৎসে পরিণত হয়েছে। সেই সব ভাষণ সেযুগের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার এবং বিশেষ করে খলিফা নামধারী শাসকদের তাগুতি প্রকৃতি প্রকাশের প্রমাণ্য দলিল হয়ে আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্যদের বক্তৃতা ও ভাষণের ধারা হল তারা মহান আল্লাহর এমন উচ্চ মানের প্রশংসা কীর্তন করেন যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাদের সন্তুষ্টি ও খোদাপ্রেমের অশেষ গভীরতায় তুলে ধরে।
মহান আল্লাহর সাহায্যের প্রতি অবিচল আস্থা থেকে উচ্চারিত হয় এমন বাক্য যা শত্রুর জন্য অপমানের উৎস। মুসলিম সমাজের নেতা বা ইমাম হিসেবে ভাইয়ের পরিচয় তুলে ধরতে গিয়ে জাইনাব সালামুল্লাহি আলাইহা বলেছেন, কিভাবে রাসুলের সন্তান ও বেহেশতি যুবকদের নেতাকে হত্যার কলঙ্ক বহন করবে? এ কলঙ্ক এমন এক মহান ব্যক্তিকে হত্যার কলঙ্ক যিনি ছিলেন তোমাদের জন্য আশ্রয়স্থল, শান্তি শৃঙ্খলা ও ঐক্যের সংরক্ষক এবং ছিলেন তোমাদের ধর্মের পথপ্রদর্শক।
এরপর জাইনাব সালামুল্লাহি আলাইহা সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে, কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে, বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। জেনাব সালামুল্লাহি আলাইহা তার ভাষণে অভিশপ্ত ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেছেন, খোদাই বিধান ও আল্লাহর রাসুলের বিরুদ্ধে তোমার এসব কাজ আল্লাহ ও রাসুলের প্রতি বিদ্রোহ এবং রাসুলের নবুয়ত ও কোরআনের বিধানকে অস্বীকারের সমতুল্য। তিনি ইয়াজিদকে উদ্দেশ্য করে আরও বলেছিলেন, নানা মুসিবত ও চাপের মুখে তোমার সাথে কথা বলতে বাধ্য হয়েছি কারণ তোমার এমন যোগ্যতা নেই যে আমরা তোমার সাথে কথা বলব। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং তোমার সম্পদ ও বিলাসী জীবন এতেই সীমিত। আমাদের মুসিবত এই পার্থিব জগতেই শেষ হবে, কিন্তু আমরাই বিজয়ী হব কারণ সত্য আমাদের পক্ষে।
এভাবে পিতার মতোই অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাত হয়েছিলেন হযরত জেইনাব সালামুল্লাহি আলাইহা। কারবালা বিপ্লবের সংরক্ষক এই মহিয়সী নারীর ওফাত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও শোক ও সমবেদনা।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 27 জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর বিএনপির কালো পতাকা মিছিল আজ আবার রাজপথে, বড় দুই দল যুগান্তর। বিরোধীদের শোডাউন, আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ, মুখোমুখি মানব জমিন। রমজান মাসে 1 কোটি মানুষ পাবে খাদ্যপণ্য, বাণিজ্য প্রতিমন্ত্রী ইত্তেফাক। প্রথম আলোর শিরোনাম, মতামত কলাম, নতুন মন্ত্রিসভা, সংসদ সদস্যদের শপথ ও কিছু প্রশ্ন। কলকাতার শিরোনাম, দিল্লিতেও অপারেশন পদ্ম, আপের 7 বিধায়ককে কেনার ষড়যন্ত্র ফাঁস করলেন কেজরিওয়াল, আনন্দবাজার পত্রিকা। ন্যায়যাত্রার রুট বদল, কারছাট, রাহুলের সফরসূচিতেও হঠাৎ কেন সিদ্ধান্ত? সংবাদ প্রতিদিন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফের নোটিশ ইডির গণশক্তি। উত্তরপ্রদেশে আসন রফা ঘোষণা করল সমাজবাদী পার্টি, মানতে নারাজ কংগ্রেস। আজকাল
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। যুগান্তরের প্রধান খবরের শিরোনাম, আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর বিএনপির কালো পতাকা মিছিল আজ আবার রাজপথে, বড় দুই দল। দৈনিকটি লিখেছে, সতর্ক অবস্থানে আওয়ামী লীগ আর নেতাকর্মীদের চাঙ্গা করাই বিএনপির লক্ষ্য। আর প্রথম আলোর শিরোনাম, বিএনপির কালো পতাকা মিছিল, আজ রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন কর্মীরা। আজ বেলা 2টার পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কালো পতাকা মিছিল বের করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর সঙ্গে আগের দাবিগুলোর কথাও উল্লেখ করেছে বিএনপি।
প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম, আত্মহত্যা করা শিক্ষার্থীদের 60% নারী। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, অভিমান প্রেম ঘটিত কারণ পড়াশোনায় চাপ, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক সমস্যায় গত বছর 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের মধ্যে 60% নারী। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। দেশের 105টি জাতীয় স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টাল থেকে শিক্ষার্থীদের আত্মহত্যার তথ্য সংকলিত করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, সীমান্তে বিজেপি সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত চেয়েছে বিএনপি।
খাদ্যমন্ত্রী বললেন, দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে, যুগান্তরের শিরোনামেটি। এদিকে রমজান মাসে 1 কোটি মানুষ পাবে খাদ্যপণ্য বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আসন্ন রমজান মাসে 1 কোটি মানুষকে খাদ্যপণ্য দেওয়া হবে। টিসিবি কার্ডের মাধ্যমে এই খাদ্যপণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু রমজান মাস নয়, বছরের 12 মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তবে কেউ মজুদ করতে পারবে না। এ বিষয়ে খাদ্যপণ্যের সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ন্যায় যাত্রার রুট বদল, কাটছাঁট রাহুলের সফরসূচিতেও হঠাৎ কেন সিদ্ধান্ত? সংবাদ প্রতিদিনের শিরোনাম, এটি দৈনিকটির অন্য একটি শিরোনাম। এরকম বাতিল অমিত শাহের বঙ্গ সফর, বিহার নিয়ে ব্যস্ত বিজেপির চাণক্য। আর আজকালের শিরোনাম, প্রবল সমস্যায় ইন্ডিয়া জোট। তো এসব খবরের মূল প্রতিপাদ্য পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ ও বিজেপির ভাবনা নিয়ে। খবরে লেখা হয়েছে, কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যে কয়টি রাজ্যে জটিলতা রয়েছে তার অন্যতম পশ্চিমবঙ্গ। তৃণমূল নেত্রী মমতা এরই মধ্যে রাজ্যে এককভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন, তবে কংগ্রেস নেতৃত্ব সমঝোতার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত কি দুই পক্ষ ঐক্যমতে আসতে পারবে? নানা প্রশ্ন এবং হিসাব নিকাশ চলছে।
গণশক্তি আজকাল লিখেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার কার্যত মুখোমুখি আসরে থাকবেন। ইন্ডিয়া জোটের আগোছালো সংসারে মতপার্থক্যের মধ্যে একই দিনে উত্তরবঙ্গে প্রচার শুরু করবেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন উত্তরবঙ্গের কোচবিহারে যাবেন মমতা, আর উত্তর দিনাজপুরে তার দুদিনের পশ্চিমবঙ্গ সফর শেষ করবেন রাহুল। ভাবা হচ্ছে ইন্ডিয়া জোটের আসল চ্যালেঞ্জ সামনে। গত মঙ্গলবার আসামে রাহুল গান্ধী বলেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, এর ফল কিছুদিনের মধ্যে প্রকাশ্যে আসবে। রাহুলের কথার সূত্র ধরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অসমে সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল বা পশ্চিমবঙ্গের নন, দেশের একজন বড় নেতা। তিনি ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক। তৃণমূলকে বাদ দিয়ে ইন্ডিয়া জোট সম্ভব নয়।
এদিকে রমেশ আরও বলেন, রাহুল স্পষ্টই বলেছেন বিজেপিকে হারাতে হবে, এই জন্য মমতাকে প্রয়োজন, তাকে ছাড়া একটি সার্বিক জোট সম্ভব নয়। তবে তৃণমূল নেতাদের অভিযোগ, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মমতাকে সঙ্গে চাইলেও চান না দলের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি ধারাবাহিকভাবে মমতাকে আক্রমণ করছেন। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল একা লড়বে নাকি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়বে তা এখনও শতভাগ নিশ্চিত নয় কেউই। যদিও মমতা বলেছেন তিনি একাই লড়বেন, তবে জোটের চেষ্টা করছে কংগ্রেস। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঠিক হয়নি, তবে পরিস্থিতি বলছে শেষ পর্যন্ত একটা ত্রিকোণ লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই সময়ের মধ্যে একাধিক ঘটনা ঘটবে বলে মনে করা হচ্ছে।
দলের 7 বিধায়ককে কিনতে চাইছে বিজেপি, অভিযোগ কেজরিওয়ালের। গণশক্তি ও আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার তিনি অভিযোগ করেছেন যে তার দলের 7 বিধায়ককে 25 কোটি টাকা দিয়ে বিজেপি কিনতে চায়। সামাজিক মাধ্যমে কেজরিওয়াল লিখেছেন যে সম্প্রতি বিজেপির পক্ষ থেকে আমাদের দলের সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপির পক্ষ থেকে বিধায়কদের বলা হয়েছে যে কয়েকদিনের মধ্যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে 21 জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে শিবির বদল করার জন্য, তারপর বিধানসভা ভেঙে দেওয়া হবে। তিনি দাবি করেন যে 7 জন বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা সবাই এক কথায় বিজেপির প্রস্তাব খারিজ করে দিয়েছেন। কেজরিওয়াল দাবি করেন যে তাকে কোনো দুর্নীতির বিরুদ্ধে গ্রেপ্তার করা হবে না, দিল্লির সরকার ফেলার চক্রান্তে তাকে গ্রেপ্তার করা হবে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ঘটনার নেপথ্যে।
ঘটনার নেপথ্যে শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা পরিবেশবাদী আন্দোলন ও এনজিওর ছদ্মাবরণে ইরানে অনুপ্রবেশ করার পশ্চিমা প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানের অর্থনৈতিক খাতে পশ্চিমা হস্তক্ষেপ সম্পর্কে কথা বলার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এই আশা রাখছি।
১৯৭৯ সালে ইরানে ইসলামে বিপ্লব হওয়ার পর থেকে এদেশকে অন্যতম যে বড় সমস্যাটির মোকাবেলা করতে হচ্ছে তা হল দেশের অভ্যন্তরে কিছু দেশদ্রোহী মানুষ যারা ইরানের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে। এসব এজেন্ট এ পর্যন্ত ইরানের বহু শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করা ছাড়াও একাধিকবার দেশে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। শত্রুরা ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের যে খাতের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে তা হল এদেশের অর্থনৈতিক খাত। আধিপত্যকামী শক্তিগুলো তাদের শত্রু দেশগুলোর অর্থনীতির ক্ষতি করার জন্য নানা ধরনের হাতিয়ার ব্যবহার করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এ সম্পর্কে বলেন, দেশের অর্থনীতির উপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের শীর্ণ দৃষ্টি রাখতে হবে। শত্রুরা যেন ইরানের অর্থনৈতিক খাতে তাদের কোনো এজেন্ট বা অনুপ্রবেশকারী লোক ঢুকিয়ে দিতে না পারে। যেসব দেশে তারা এটি করতে পেরেছে সেসব দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে।
এজেন্ট বা অনুপ্রবেশ নামক পরিভাষাটি ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের মাঝে মধ্যেই এ ব্যাপারে সতর্ক করে দেন, অনুপ্রবেশ হচ্ছে শত্রুর সফটওয়্যারের অন্যতম একটি হাতিয়ার। আধিপত্যকামী শক্তিগুলো বিশ্বের স্বাধীন চেতার দেশগুলোকে বাগে আনতে সেসব দেশের সরকারগুলোর পতন ঘটাতে চায়। এ লক্ষ্যে তারা সামরিক আগ্রাসন, সামরিক অভ্যুত্থান কিংবা সহিংসতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এসব কাজের যে কোনোটির জন্য অনেক বেশি ঝুঁকি নিতে হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। তবে এর তুলনায় ওই দেশের কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থের বিনিময়ে নিজের এজেন্ট হিসেবে কাজ করাতে পারলে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যায়। এতে ঝুঁকি যেমন নেই, তেমনি খরচও অনেক কম। একটি দেশের অর্থনৈতিক খাতে বিদেশি অনুপ্রবেশ হলে
তা ওই দেশের জাতীয় নিরাপত্তাকে বিপদাপন্ন করতে পারে।
গত অর্ধ শতাব্দী জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলোর অর্থনৈতিক হস্তক্ষেপের শিকার হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া, ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া এবং পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড এই হস্তক্ষেপের শিকার দেশগুলোর অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিনের শাসনামলে রাশিয়ার আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর হস্তক্ষেপের উৎকৃষ্ট উদাহরণ তৈরি হয়। সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পেতে ইয়েলৎসিন সরকার আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী আলোচনায় জড়িয়ে পড়ে। ওই আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের কিছু ছাড় দেওয়া হয় এবং একথা বলা হয় যে এর বিনিময়ে রাশিয়াকে বিশ্বব্যাংক বা এ ধরনের কোনো বড় ধরনের আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু রাশিয়া তার প্রতিশ্রুতি পূরণ করলেও আমেরিকা তার প্রতিশ্রুতি রক্ষা করেনি।
বোরিস ইয়েলৎসিন সরকার মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বব্যাংকের তৎকালীন শীর্ষস্থানীয় উপদেষ্টা জেফ্রি স্যাক্সের পরামর্শক্রমে রাশিয়ার আর্থিক ব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা করেন। এর ফলাফল যা হওয়ার তাই হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে রাশিয়ার বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, বেকারত্ব ব্যাপকভাবে বেড়ে যায়, মানুষের চিকিৎসা সেবার মান ভয়াবহভাবে নিচে নেমে আসে, সমাজে অপরাধ বেড়ে যায় এবং জীবনের প্রতি মানুষের হতাশা নেমে আসে। অল্প সময়ের মধ্যে রাশিয়ার অর্থনীতিতে যে ভয়াবহ বিপর্যয় নেমে আসে তাকে বোরিস ইয়েলৎসিনের ভাইস প্রেসিডেন্ট অর্থনৈতিক গণহত্যা বলে মন্তব্য করেন।
জেফ্রি স্যাক্স বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপদেষ্টা এবং তিনি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে শক থেরাপি প্রয়োগ করার অন্যতম প্রবক্তা। ১৯৮৫ সালে অর্থনৈতিক সংকটে জর্জরিত বলিভিয়ার জেফ্রি স্যাক্সের উদ্ভাবিত শক থেরাপি প্রয়োগ করা হলে দেশটির অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বেকারত্ব কঠিন আকার ধারণ করে এবং বেকার মানুষেরা মাদকদ্রব্য উৎপাদনের প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন। দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হন এবং তাদেরকে আমাজন জঙ্গলের দূরবর্তী কারাগারে পাঠানো হয়। সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে কয়েকটি খনির হাজার হাজার কর্মীকে গণ বহিষ্কার করা হয়। জেফ্রি স্যাক্সের অর্থনৈতিক সূত্রগুলো টেকসই উন্নয়ন, ঋণ বিতরণ ও শক থেরাপি নামে পরিচিতি পায়। স্যাক্সের অর্থনৈতিক সূত্র বাস্তবায়ন করতে গিয়ে আর্জেন্টিনা এবং পোল্যান্ডও বিপদে পড়ে যায়।
ইরানের উপর যখন আমেরিকা ও পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক যুদ্ধ চলছিল, তখন বিগত দশকে এরকম একজন কথিত অর্থনীতিবিদকে ইরানের কোনো কর্মকর্তা দুবার আমন্ত্রণ করে এদেশে নিয়ে এসেছিলেন। স্যাক্স একবার এসেছিলেন তেহরানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ও নিষেধাজ্ঞা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তির অর্থনৈতিক সংজ্ঞা অনুসরণ করে একাধিক দেশের অর্থনীতির ভরাডুবি হয়েছে, সেই ব্যক্তি নিষেধাজ্ঞার হাত থেকে ইরানের অর্থনীতি রক্ষা করতে কি পরামর্শ দিতে পারে? তাহলে কি তার সেই পাশ্চাত্যপন্থী শক থেরাপি দিয়ে ইরানের অর্থনীতি রক্ষা করা হবে?
যাই হোক, পশ্চিমারা বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার বা অনুপ্রবেশ করার যে চেষ্টা করে তা গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। একটি দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার পাশাপাশি ওই দেশের সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে গণমাধ্যমের জুড়ি নেই। ইরানে ১৯৮৯ সালে ইসলামে বিপ্লব হওয়ার পর থেকে এদেশের মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে, দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা তৈরি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, ইরানের অর্জনগুলো ধামাচাপা দিয়ে রাখার জন্য কোনো গণমাধ্যম ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। ইরানের ভেতরেই অনেক গণমাধ্যম এ কাজে জড়িত। ইরানের অর্থনৈতিক সমস্যাকে বড় করে তুলে ধরাকেই এসব গণমাধ্যম নিজেদের ব্রত করে নিয়েছে।
যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন, তেল ও গ্যাস, শিল্প ও খনিজ সম্পদ সহ নানা খাতে ইরান বিগত চার দশকে যে চোখ ধাঁধানো উন্নতি করেছে তা এসব গণমাধ্যমে সম্পূর্ণ উপেক্ষা করে অথবা অনেক হালকা করে তুলে ধরে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সত্যের বিরুদ্ধে লড়াই করা এখন শত্রুর জন্য কোনো সহজ কাজ নয়, অনেক কঠিন। এ কারণে তারা ইরানের বিরুদ্ধে সফট ওয়ার শুরু করেছে। তারা জনমনে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর এ থেকেই আমাদের সামর্থ্য ও শক্তিমত্তার প্রমাণ পাওয়া যায়।
তো শ্রোতা বন্ধুরা, এখানে শেষ করতে হচ্ছে ঘটনা নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
এবার বিশ্ব সংবাদ শিরোনাম সহ কিছু সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকা আবারও ব্রিটেনে পরমাণু বোমা মোতায়েনের পরিকল্পনা করছে। গত 15 বছরের মধ্যে এই প্রথম আমেরিকা এমন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ খবর দিয়েছে। হাঙ্গেরিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস প্রেসম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং ন্যাটো জোটের ব্যাপারে হাঙ্গেরি যদি সুষ্ঠুভাবে নীতি অনুসরণ করতে না পারে তাহলে দেশটির উপর আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে। ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসম্যান একথা বলেছেন। শুক্রবার তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়। সাক্ষাৎকারে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভিক্টর অরবানের অনর অবস্থান, যা মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যায়। ইরান ও পাকিস্তান পরস্পরের ভূমিতে হামলা চালানোর পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির পেছনে ফেলে দুই দেশের রাষ্ট্রদূতরা যার যার কর্মস্থলে ফিরে কাজ করতে শুরু করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রাসেল মুসাভি এ তথ্য জানিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানাল ইরান, হামাস ও দক্ষিণ আফ্রিকা, প্রত্যাখ্যান করল তেল আবিব। এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেন। প্রথমবারের মতো মার্কিন রণতরী আক্রান্ত। বাংলাদেশে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুদদারি করতে পারবে না বলে বাণিজ্য প্রতিমন্ত্রীর মন্তব্য, অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেয়ার হুমকি, এবং ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর উপর হামলার আশঙ্কা। রাহুলের নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনা, খোদা হাফেজ। Thank you.